বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 22 মে, 8 জ্যৈষ্ঠ এবং ফার্সি 1 খুরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদফাদ স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠানের সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার বিরুদ্ধে কিছুদিন পরপর হামলার নেপথ্যে কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের প্রথমেই। এছাড়া বাংলাদেশে 2018 সালে প্রবর্তিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্য এবং সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর গুণবাচক ও পবিত্র নামের পরিচয় নিয়ে ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরানে ইসলামী আদর্শ ভিত্তিক পরিবার নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান সুখের নীর। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। নজিরবিহীন নিষেধাজ্ঞার মধ্যেও ইরান ব্যাপক অগ্রগতি অর্জন করেছে জানালেন আইআরজিসির প্রধান কমান্ডার জেনারেল সালামি। ইসরায়েলের অস্তিত্ব নিয়ে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনেতের উদ্বেগ প্রকাশ, ধারণার চেয়ে দ্রুত ইসরায়েল ধ্বংস হতে পারে বলে জানাল ইরান। বাংলাদেশে মাঙ্কিপক্সের জীবাণুর প্রবেশ ঠেকাতে সব আন্তর্জাতিক বিমান, নৌ ও স্থল বন্দরে বিশেষ সতর্কতা জারি, আতঙ্কিত না হওয়ার পরামর্শ। এবং ভারতের জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ নেই, নির্বাচনকে ঘিরে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে বললেন উত্তরপ্রদেশের প্রখ্যাত মুসলিম এমপি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন নজিরবিহীন নিষেধাজ্ঞার মধ্যেও দেশ ব্যাপক উন্নতি ও অগ্রগতি অর্জন করেছে। এই উন্নয়নকে তিনি চোখ ধাঁধানো বলে উল্লেখ করেন। জেনারেল সালামি শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। 2018 সালের 8 মে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে অবৈধভাবে বেরিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর থেকেই ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করতে থাকেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেন ক্ষমতায় এসেও একই নীতি অনুসরণ করছেন। জেনারেল সালামি আরও বলেন, ইসলামী বিপ্লব সফল হওয়ার পর থেকেই শত্রুরা ইরানের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা যে কোনো অজুহাতে ইরানকে ঘায়েল করার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই ইরানের সাহসী জাতি সতর্কতা ও প্রতিরোধের মাধ্যমে ষড়যন্ত্র রুখে দিয়েছে। ইহুদিবাদ ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদ ইসরায়েলের সহিংস দমন অভিযানের প্রতিবাদে একজন আরব সংসদ সদস্য ইসরায়েলি পার্লামেন্ট থেকে পদত্যাগ করার পর বেনেত এই উদ্বেগ প্রকাশ করেন। এ নিয়ে গত 2 মাসেরও কম সময়ের মধ্যে বেনেত লাপিদের নেতৃত্বাধীন জোট সরকার থেকে দ্বিতীয় সংসদ সদস্য পদত্যাগ করলেন। নাফতালি বেনেত নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয় এক বিবৃতিতে বলেছেন, একটি আপদকালীন সরকার গঠন ছিল একটি কঠিন কাজ, কিন্তু দেশের ভবিষ্যৎ এখন বিপদের মুখে রয়েছে। আমাদেরকে জনগণের মধ্যে ঐক্য বজায় রাখতে হবে, কারণ আমাদের আর কোনো দেশ নেই। বেনেতের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট থেকে বামপন্থী মেরেজ পার্টির সংসদ সদস্য গায়দা রিনাউই জোয়াবি পদত্যাগ করার একদিন পর ইসরায়েলি প্রধানমন্ত্রী এ মন্তব্য করলেন। জোয়াবির পদত্যাগের ফলে প্রধানমন্ত্রী বেনেত ও পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদের নেতৃত্বাধীন ভঙ্গুর সরকার নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এদিকে ইহুদিবাদ ইসরায়েলের ধ্বংস ধারণার চেয়ে দ্রুতগতিতে সম্পন্ন হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ। তিনি শনিবার তেহরানে আইআরজিসির এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ভবিষ্যৎবাণী করেন। তিনি বলেন, ইহুদিবাদীরা দাবি করে ইসরায়েলের সেনাবাহিনী অজেয়, অথচ আমরা আজ প্রত্যক্ষ করছি এই সেনাবাহিনীর জবরদখলে থাকা ভূখণ্ডে বসে ইহুদিবাদীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা যেখান থেকে এই কৃত্রিম রাষ্ট্রে এসেছিল সেখানে ফিরে যেতে শুরু করেছে। জেনারেল শারিফ বলেন, ইরানের ইসলামী বিপ্লবের ফলে মধ্যপ্রাচ্য জুড়ে যে প্রতিরোধ সংগ্রামের সূচনা হয় তারই বদৌলতে ইসরায়েলের ধ্বংসের প্রক্রিয়া শুরু হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে মাংকি পক্সের জীবাণুর প্রবেশ ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সব আন্তর্জাতিক বিমান, নৌ ও স্থলবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তবে এটা নিয়ে আপাতত আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিশ্ব মহামারী করোনার পর এবার নতুন ভাইরাস বাহিত রোগ মাংকিপক্স সংক্রমণের আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। ইতিমধ্যে অন্তত 12টি দেশে 80 জনের বেশি লোকের শরীরে এই রোগের সংক্রমণ ধরা পড়েছে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশে মাংকিপক্সের জীবাণুর প্রবেশ ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশের সব আন্তর্জাতিক বিমান, নৌ ও স্থলবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। তবে এ নিয়ে আপাতত আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে দেশের সকল বিমানবন্দর ও স্থলবন্দরকে এ ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অসুস্থ কোনো ব্যক্তি কিংবা সন্দেহভাজন কেউ নজরে এলে তাকে শনাক্ত করে আইসোলেশনে নেবার জন্য বলা হয়েছে। একই সঙ্গে দ্রুত তাকে সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠিয়ে দিতে বলা হয়েছে। মাংকিপক্স ঠেকাতে ভারতের বিমানবন্দরগুলোতেও আগাম সতর্কতা জারি করা হয়েছে। মাংকিপক্সের বিষয়ে বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের বর্তমান উপদেষ্টা ডাক্তার মুস্তাক হোসেন গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশে মাংকিপক্সে আক্রান্ত হবার কোনো ঘটনা ঘটেনি, তবে এটি যেভাবে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে সেক্ষেত্রে প্রতিকারমূলক ব্যবস্থার কথা ভাবতে হবে। স্বাস্থ্যবিজ্ঞানীরা বলছেন, মাংকিপক্সের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ফুলে যাওয়া, পিঠে ব্যথা, পেশিতে ব্যথা ও সাধারণ ক্লান্তি। জ্বর সারা শুরু হলে শরীরে গোটা উঠতে পারে, সাধারণত তা মুখমণ্ডল থেকে শুরু হয়। এরপর শরীরের অন্যান্য অংশে, সাধারণত হাতের তালু ও পায়ের তলায় ছড়িয়ে পড়ে। এই গোটায় খুব চুলকানি হতে পারে। এই সংক্রমণটি 14-21 দিন স্থায়ী হতে পারে। সাধারণত নিজ থেকেই এটি ভালো হয়ে যায়। মাংকিপক্সের জন্য কোনো সুনির্দিষ্ট টিকা নেই, তবে স্মল পক্সের টিকা এক্ষেত্রে 85% সুরক্ষা দিতে সক্ষম। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা শফিকুর রহমান বার্ক এমপি বলেছেন, বারাণসীর জ্ঞানবাপী মসজিদে কোনো শিবলিঙ্গ নেই। শফিকুর রহমান বার্ক আজ বলেন, 2024 সালে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এ মসজিদকে ঘিরে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তিনি জ্ঞানবাপী মসজিদ সম্পর্কিত প্রশ্নের জবাবে লখনউতে দলীয় কার্যালয়ের বাইরে সাংবাদিকদের বলেন, ইতিহাসের গভীরে গেলে জানা যাবে জ্ঞানবাপী মসজিদে কোনো শিবলিঙ্গ ছিল না, এসবই ভুল। শফিকুর রহমান বার্ক আজ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করতে লখনউ সফর করেন। তিনি এ সময় অযোধ্যায় রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে বলেন, আমি এখনও বলি সেখানে মসজিদ আছে, ক্ষমতার জোরে তৈরি করা হচ্ছে রাম মন্দির। একই সঙ্গে তিনি বলেন, ইসলাম মূর্তি পূজার বিরোধী এবং আমরা কারো জমি দখল করে মসজিদ নির্মাণ করতে পারি না। এদিকে ভারতের বিজেপি শাসিত অসম রাজ্যে পুলিশ হেফাজতে শফিকুল ইসলাম নামে এক মুসলিম মাছ ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা থানায় আগুন দিয়েছে। এরপর সেখানে পাঁচটি পরিবারের বাড়ি ভেঙে দিয়েছে প্রশাসন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত অসমে পুলিশ হেফাজতে শফিকুল ইসলাম নামে 39 বছর বয়সী এক মাছ ব্যবসায়ী মুসলিম যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা থানায় আগুন ধরিয়ে দিলে ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত শফিকুল মাছের পোনা বিক্রি করতেন বলে জানা গেছে। এদিকে আজ রোববার সংবাদ সংস্থা ANI সূত্রে প্রকাশ, বটদ্রোবা থানায় আগুন দেওয়ার ঘটনায় নগাঁও জেলা প্রশাসন অভিযুক্ত 5টি পরিবারের বাড়ি ভেঙে দিয়েছে। আজ পুলিশের DIG সেন্ট্রাল রেঞ্জ সত্যরাজ হাজারিকা বলেন, গতকাল 21 মে বটদ্রোবা থানায় আগুন লাগানোর ঘটনায় আমরা 20 জনকে আটক করেছি। ওই ঘটনায় যাদের নাম আসছে তাদের মধ্যে 4 জন নারীকেও আটক করা হয়েছে। থানা কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে। গণমাধ্যম সূত্রে প্রকাশ, নগাঁও জেলার বটদ্রোবা থানার ওই ঘটনায় গতকাল শনিবার রাত থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আজ রোববার সকাল পর্যন্ত 20 জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে নিয়মিত টহলদারির সময় শফিকুল ইসলাম নামে ওই মাছ ব্যবসায়ীকে আটক করে বটদ্রোবা থানায় নিয়ে যায় পুলিশ। শফিকুলের পরিবারের সদস্যরা বলেছেন, তার মুক্তির বিনিময়ে 10,000 টাকা ও একটা হাঁস ঘুষ চেয়েছিল পুলিশ। পুলিশ অবশ্য পরিবারের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে নিহত যুবকের পরিবারের দাবি, টাকা জোগাড় করে থানায় গেলে পুলিশের পক্ষ থেকে বলা হয় শফিকুলের শরীর খারাপ হওয়ায় তাকে নগাঁও সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিন্তু হাসপাতালে পৌঁছে পরিবারের সদস্যরা জানতে পারেন শফিকুল ইসলাম মারা গেছে এবং তার লাশ মর্গে রাখা হয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, তাকে থানায় পিটিয়ে মেরে ফেলেছে পুলিশ। শনিবার বিকেলে তার লাশ বটদ্রোবা থানায় নিয়ে এলে উত্তেজিত জনতা পাথর নিক্ষেপের পাশাপাশি থানায় আগুন ধরিয়ে দেয়। এ সময় 2 জন পুলিশ সদস্যকেও মারধর করে ক্ষুব্ধ জনতা। আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, রাতে মদ্যপ অবস্থায় ওই ব্যক্তিকে রাস্তায় পাওয়া যাওয়ায় তাকে থানায় আনা হয়েছিল। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো বলেছেন, চীনের সঙ্গে সুসম্পর্ক বিনষ্টের চেষ্টাকারীদের কঠোরভাবে মোকাবেলা করা হবে। তিনি আজ চীনের গুয়াংজু শহরে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে বৈঠকে কথা বলেন। বিলাওয়াল ভুট্টো আরও বলেন, পাকিস্তান ও চীনের কৌশলগত সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্বশান্তির জন্য গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যারা বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, গত মাসে করাচিতে চীনা নাগরিকদের উপর যারা হামলা চালিয়েছে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করা হবে। এ সময় 2 দেশের পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন ও আফগানিস্তান সহ বিশ্ব পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন। তারা জাতিসংঘের ইশতেহার অনুযায়ী সমস্যা সমাধানের আহ্বান জানান। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ ওই বৈঠকের বিষয়ে এক বিবৃতিতে বলেছে, 2 দেশের নেতাই একমত হয়েছেন যে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিবর্তিত পরিস্থিতিতে 2 দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের গুরুত্ব আগের চেয়ে আরও বেড়েছে। ফিলিস্তিনি ভূখণ্ড ও জাতির প্রতি সংহতি প্রকাশ করে একটি প্রস্তাব পাশ করেছে ভেনিজুয়েলার জাতীয় সংসদ। ফিলিস্তিনের নাকবা বা বিপর্যয় দিবস উপলক্ষে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন ভেনিজুয়েলার সংসদ সদস্য কামলা গালিয়ানো। মে মাসের 15 তারিখ ফিলিস্তিনের নাকবা বা বিপর্যয় দিবস হিসেবে পরিচিত। ফিলিস্তিনের ইতিহাসে এটি একটি শোকাবহ দিন। সেদিন থেকেই ফিলিস্তিনিদের জীবনে নেমে আসে মহাবিপর্যয়। 1948 সালের এদিন থেকে ফিলিস্তিনিদেরকে জোর করে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযান শুরু করে দখলদার ইহুদিবাদীরা। এর একদিন আগেই 14 মে ইসরায়েল নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। ভেনিজুয়েলার সংসদে ফিলিস্তিনিদের পক্ষে প্রস্তাব উত্থাপনকারী গালিয়ানো বলেছেন, ফিলিস্তিনে মানবতার বিরুদ্ধে বিপর্যয় সৃষ্টি করেছে ইহুদিবাদীরা। এসব বর্ণবাদী গোটা ফিলিস্তিনি জাতির বিরুদ্ধে অপরাধে জড়িত। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়া সেনাবাহিনীর 3 অফিসার নিহত হয়েছে। পর্যবেক্ষকরা সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের এসব হামলাকে কয়েকটি দিক থেকে মূল্যায়ন করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসেন।
ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার বিরুদ্ধে কিছুদিন পরপর হামলা চালিয়েই যাচ্ছে। গত শুক্রবারও রাজধানী দামেস্কের দক্ষিণে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়া সেনাবাহিনীর 3 অফিসার নিহত হয়েছে। সিরিয়ার মাসিয়াফ এলাকায় হামলার ঠিক এক সপ্তাহ পর ইসরায়েল ফের হামলা চালালো। পর্যবেক্ষকরা সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের এসব হামলাকে কয়েকটি দিক থেকে মূল্যায়ন করেছেন। প্রথমত, ইউক্রেনের সংকট চলার একই সময়ে ইসরায়েলও সিরিয়ায় হামলা জোরদার করেছে। বলা যায়, সারা বিশ্বের নজর যখন ইউক্রেন যুদ্ধের দিকে, তখন ইসরায়েলও বর্তমান সুযোগকে কাজে লাগিয়ে সিরিয়ার বিরুদ্ধে হামলা চালাচ্ছে। দ্বিতীয়ত, যেহেতু স্বল্প সময়ের মধ্যে ইউক্রেন যুদ্ধ অবসানের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, সে কারণে রাশিয়া সিরিয়া থেকে তাদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, ইউক্রেন ইস্যুতে ইসরায়েল পাশ্চাত্যকে সমর্থন করায় মস্কো ও তেল আবিবের মধ্যে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। এ অবস্থায় ইসরায়েলের ধারণা, যেহেতু রাশিয়া ইউক্রেন নিয়ে ব্যস্ত এবং রুশ সেনা প্রত্যাহারের কারণে সিরিয়ার বিরুদ্ধে হামলা ঠেকাতে রাশিয়া এ মুহূর্তে অপারগ, সে কারণে এই সুযোগে ইরানও সিরিয়ায় তাদের সামরিক শক্তি জোরদার করতে পারে। কিন্তু ইসরায়েলের এ ধারণা মোটেও সঠিক নয়, কেননা গত 13 মে রাশিয়া S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা দিয়ে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা ঠেকিয়ে দিয়েছিল। যদিও রাশিয়ার পাল্টা হামলায় ইসরায়েলের জঙ্গি বিমানের কোনো ক্ষতি হয়নি এবং এর আগেও রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে, রাশিয়ার এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইসরায়েল গত শুক্রবার সিরিয়ায় হামলা চালিয়েছে। তৃতীয়ত, সাম্প্রতিক সামরিক মহড়া চালানোর একই সময়ে ইসরায়েল সিরিয়ার বিরুদ্ধে গত শুক্রবার ওই হামলা চালিয়েছে। ইসরায়েল দাবি করেছে, এটা এযাবৎকালে তাদের সবচেয়ে বড় সামরিক মহড়া। চতুর্থত, বারবার হামলা চালিয়ে ইসরায়েল সিরিয়ার সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে দুর্বল করার চেষ্টা করছে। পঞ্চমত, ইসরায়েল এমন সময় সিরিয়ার বিরুদ্ধে বারবার হামলা চালাচ্ছে যখন ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলিদের সংঘাতের মাত্রা অনেক বেড়েছে। এ কারণে ইসরায়েল খুবই আতঙ্কগ্রস্ত ও হতাশার মধ্যে ডুবে আছে। এ অবস্থায় সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনকে ওই হতাশা থেকে বেরিয়ে আসার চেষ্টা বলে অনেকে মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে আবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ব্যাপক সমালোচনা সত্ত্বেও ডিজিটাল নিরাপত্তা আবশ্যক বলে সংসদে দাবি করে সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ বিষয়ে আইনমন্ত্রী বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করার জন্য করা হয়নি। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে 2018 সালে প্রবর্তিত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা DHS এর বিরুদ্ধে রাজনীতিবিদ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের চলমান প্রতিবাদের মুখে আইনমন্ত্রী আনিসুল হক এ আইনটির প্রয়োগের ক্ষেত্রে নমনীয় আচরণের নির্দেশ দিয়েছেন। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে গভর্নমেন্ট লিডার GP ও পাবলিক প্রসিকিউটর PPদের সাথে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন। আইনমন্ত্রী বলেন,
যদি মনে করেন যেটা অত্যন্ত গর্হিত অপরাধ, তাহলে সেই রকম পদক্ষেপ নেবে এবং PP সাহেব সেই কথা বলবেন। আর যদি মনে করে যে না, সমন জারি করলেই যথেষ্ট, সমন জারি করবেন। কিন্তু তাই বলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে ফেলতে হবে, এটা আমি কিন্তু আগে দেখা যেত যে থানায় এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা করলেই একজন সাংবাদিককে অ্যারেস্ট করা হতো, বা যে আমি সেইখানেও বলেছি যাতে এই মামলাটা করার সঙ্গে সঙ্গে যেন কাউকে আপনার অ্যারেস্ট না করা হয়।
দেশের সাংবাদিক, আইনজীবী, বুদ্ধিজীবীদের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর আপত্তি ও উদ্বেগের মধ্যে 2018 সালের 19 সেপ্টেম্বর জাতীয় সংসদে পাশ হয় ডিজিটাল নিরাপত্তা আইন। এই আইনটি কার্যকরার পর থেকে গণমাধ্যম কর্মীদের উপরে এর অপপ্রয়োগের অভিযোগ ওঠে। ব্যাপক সমালোচনার মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের জন্য ডিজিটাল নিরাপত্তা আবশ্যক বলে দাবি করে সংবাদ সম্মেলনেও বক্তব্য দেন।
ডিজিটাল বাংলাদেশ যখন গড়ে তুলেছি তখন ডিজিটাল নিরাপত্তা দেওয়াও আমাদের দায়িত্ব। এই দায়িত্বটাও আমাদের পালন করতে হবে এই কারণে যে এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে আমাদের দেশের ছোট শিশু থেকে শুরু করে যুবক থেকে শুরু করে তারা কেউ যেন বিপথে না যেতে পারে বা তাদের কোনো রকম মানে অসামাজিক কার্যকলাপ অথবা কোনো ধরনের জঙ্গিবাদ, সন্ত্রাস বা অন্য কোনো ধরনের কোনো ইস্যুর সাথে জড়িত হতে না পারে বা এমন কোনো কাজ না করা যেটা দেশের জন্য ক্ষতি হয়, দেশের মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে। সেজন্যই ডিজিটাল বাংলাদেশ করার সাথে সাথে ডিজিটাল নিরাপত্তা দেওয়া একান্তভাবে অপরিহার্য।
তবে এই আইনটির সমালোচকরা বলছেন এটি একটি ড্রাকোনিয়ান আইন, অর্থাৎ অত্যন্ত কঠোর আইন। এ আইনে এমন কিছু ধারা আছে যা খুবই অস্পষ্ট। এই আইনটিতে পুলিশকে ব্যাপকভাবে ক্ষমতা দেওয়া হয়েছে। এটি যাকে খুশি তার বিরুদ্ধে প্রয়োগ করে সরকার বা তার তল্পি বাহক যে কেউই মামলা করে দিতে পারে এবং পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করতে পারে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে আসমাউল হোসনা।
আসমাউল হোসনা। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হুসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 80তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহর আসমাউল হোসনার তালিকাভুক্ত আরও এক নাম নূর। নূর অর্থ যা আলোকিত ও আলো দান করে। নূর বা আলো অস্পষ্ট ও অন্ধকারে থাকা বিষয়কে প্রকাশ করে। আলো না থাকার অর্থ অন্ধকার ও অজ্ঞতা। মহান আল্লাহ খালিক বা স্রষ্টা। তিনি নিখিল বিশ্বের সবকিছু সৃষ্টি করেছেন এবং জীবন্ত সবকিছু মহান আল্লাহর হুকুমেই জীবিত। তিনি সব সৃষ্টিকে রিজিক দান করে থাকেন। তিনি বিশ্ব চরাচরে স্পষ্টতা ও ঔজ্জ্বল্য দানকারী একমাত্র সত্তা। আল্লাহ যদি এক মুহূর্তের জন্য সৃষ্টিকুলের প্রতি দয়ার দৃষ্টি দেয়া বন্ধ করে দেন তাহলে সবকিছু অন্ধকারে ডুবে গিয়ে ধ্বংস হয়ে যাবে। পবিত্র কোরআনে নূর শব্দটি 40 বারেরও বেশি এসেছে। মহান আল্লাহ সূরা নূরের 35 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলের জ্যোতি বা আলো। মহান আল্লাহ নিজেই আলোর স্রষ্টা, তাই কোনো কিছুই আল্লাহকে উজ্জ্বল্য বা জ্যোতির্ময় করে না। আল্লাহর সদৃশ্য কিছুই নেই, তাই আলো আল্লাহর সমতুল্য কিছু নয়। আল্লাহ নিজেকে নূর বলে উল্লেখ করলেও তা অনুভবযোগ্য আলো নয়। মহান আল্লাহর নূরের ভিন্নতা বিষয়ক একটি দোয়ায় বলা হয়েছে,
হে আলোর আলো বা নূরের নূর, হে আলো প্রজ্জ্বলনকারী আলো, হে আলোর স্রষ্টা আলো, হে আলোর সঞ্চালক বা পরিচালক আলো, হে আলো পরিমাপকারী আলো, হে সব আলোর আলো, হে সব আলোর আগের আলো, হে সব আলোর পরের আলো, হে সব আলোর ঊর্ধ্বে আলো, হে এমন এক আলো যে আলোর সমতুল্য নেই কোনো আলো। আলো একদিকে ঔজ্জ্বল্য বিলিয়ে দেয়, অন্যদিকে যা কিছু তার অবস্থা ও স্বভাব বা ধর্মের সঙ্গে মানানসই নয় সেসবকে দূর করে দেয় নিজের কাছ থেকে। বিশিষ্ট সুফি সাধক মহিউদ্দিন আরাবির মতে, আলোর রয়েছে নানা স্তর। আল্লাহ আকাশমণ্ডল ও ভূমণ্ডলের জ্যোতি বলতে এক অর্থে আলো বিকিরণের কথা বলা হয়েছে। এই আলো সমৃদ্ধি ও বিশ্বজগতের হেদায়তের আলো, আর অন্য অর্থে এই আলো হচ্ছে সমস্ত অজ্ঞতা ও মূর্খতার অন্ধকার দূরকারী।
মহান আল্লাহ সূরা আনআমের 122 নম্বর আয়াতে বলেছেন, আর যে মৃত ছিল অতঃপর আমি তাকে জীবিত করেছি এবং তাকে এমন একটি আলো দিয়েছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করে। সে কি ওই ব্যক্তির সমতুল্য হতে পারে যে অন্ধকারে রয়েছে, সেখান থেকে বের হতে পারছে না? এমনিভাবে কাফিরদের দৃষ্টিতে তাদের কাজকর্মকে সুশোভিত করে দেয়া হয়েছে। এখানে আল্লাহর কাছ থেকে পাওয়া হেদায়েতের আলোর কথাই বলা হয়েছে। মহান আল্লাহর সঙ্গে যেই সৃষ্টির সম্পর্ক যত, তার মধ্যে এর আলো তত বেশি। অন্যদিকে মহান আল্লাহর নবী, রাসুল ও ইমামরাও আল্লাহর হেদায়েতের নূর বা প্রদীপ। পবিত্র ইসলাম ধর্ম নূর, পবিত্র কোরআন ও হাদিস এবং ইসলামিক জ্ঞান ও হচ্ছে নূর বা সুপথ পাওয়ার আলো। মানবতার শেষ ত্রাণকর্তা ইমাম মাহদিও নূরের প্রতীক ও নূরে মুহাম্মাদের শেষ তারকা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর হেদায়েতের সর্বোচ্চ ও সর্বশ্রেষ্ঠ নূর।
মানুষের অন্তরে যদি খোদাই নূরের প্রতিফলন না ঘটে, তাহলে তার অন্তরের চোখ অন্ধ থাকে বলে সে সত্যের আলোকে গ্রহণ করতে পারে না ও সুপথ ধরে এগুতে পারে না। মানুষের জন্য খোদাই হেদায়াতের সর্বশেষ আলো হলেন হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম। সব খোদাই ধর্মে ইমাম মাহদীর কথা উল্লেখ করা হয়েছে এবং সবাই তাঁর প্রতীক্ষায় রয়েছেন। মানবীয় পূর্ণতা ও সৌভাগ্য পেতে হলে ইমাম মাহদীর হেদায়াতের আলো লাভ জরুরি। এই আলোর উৎস হল পরিপূর্ণ ও নিরঙ্কুশ খোদাই নূর। ইমাম মাহদীর নূর মহান আল্লাহরই নূর ও সৌন্দর্যের প্রকাশ। যারা মজলুম ও দুর্বল করে রাখা মানুষদের আধ্যাত্মিক ও বৈষয়িক সম্পদ লুট করছে, তাদের সবাইকে লাঞ্ছনা ও পরাজয়ের স্বাদ আস্বাদন করিয়ে বিশ্বব্যাপী ন্যায় বিচার, সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করবেন হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম। তাঁর ওই বিশ্ব রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে অন্য সব ধর্মের উপর ইসলামের বিজয় লাভের যে প্রতিশ্রুতি মহান আল্লাহ পবিত্র কোরআনে দিয়েছেন তা বাস্তব রূপ নেবে।
সূরা মায়েদার 15 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে আহলে কিতাবগণ, তোমাদের কাছে আমার রাসূল আগমন করছেন। কিতাবের যেসব বিষয় তোমরা গোপন করতে, তিনি তার মধ্য থেকে অনেক বিষয় প্রকাশ করেন এবং অনেক বিষয় মার্জনা করেন। তোমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতি এসেছে এবং একটি সমুজ্জ্বল গ্রন্থ। এখানে এই উজ্জ্বল জ্যোতি বা নূর বলতে পবিত্র কোরআনকে বোঝানো হয়েছে বলে বেশিরভাগ তাফসির কারকগণ মনে করেন। এর কারণ, একই সূরার 16 নম্বর আয়াতে বলা হয়েছে, এর দ্বারা আল্লাহ যারা তার সন্তুষ্টি কামনা করে তাদেরকে নিরাপত্তার পথ প্রদর্শন করেন এবং তাদেরকে নিজ নির্দেশ দিয়ে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনয়ন করেন এবং সরল পথে পরিচালনা করেন। অবশ্য বিকৃত হয়ে যাওয়ার আগে তাওরাত ও এঞ্জিল সহ অতীতের খোদাই গ্রন্থগুলোও ছিল খোদাই হেদায়েতের নূর। সূরা মায়েদার 44 নম্বর আয়াতের প্রথম ভাগে বলা হয়েছে, আমি তাওরাত অবতীর্ণ করেছি, এতে হেদায়েত ও আলো রয়েছে। আল্লাহর অজ্ঞাবহ পয়গম্বর দরবেশ ও আলেমরা এর মাধ্যমে ইহুদিদেরকে ফয়সালা দিতেন।
যারা মহান আল্লাহর নূর নামের বিষয়ে সচেতন, তারা বিবেক বুদ্ধি, কোরআন ও ইসলামী শরিয়তের বিধিবিধানের আলো ব্যবহার করে সব সন্দেহ ও দ্বিধা দ্বন্দ্ব নিরসন করেন এবং অজ্ঞতার আধার ও পাপ বর্জন করে চলেন। একই সঙ্গে তারা সুপথ দেখান অন্যদেরকেও। মুমিনরা ইমানের নূর ও সৎকর্মের আলোর কারণে বেহেশতের অধিকারী হবেন। তারা যখন ইমান ও সৎকর্মের পুরস্কার হিসেবে প্রতিশ্রুত বেহেশতের দিকে যেতে থাকবেন, তখন বলবেন, হে আমাদের পালনকর্তা, আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন, নিশ্চয়ই আপনি সবকিছুর উপর সর্বশক্তিমান। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 22 মে রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, হাজি সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ প্রথম আলো। মানব জমিন লিখেছে, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সফর, অবাধ নির্বাচন কিভাবে হবে জানতে চাইল যুক্তরাষ্ট্র। বুঝে শুনে উন্নয়ন পরিকল্পনা নিতে হবে বলেছেন প্রধানমন্ত্রী, যুগান্তরের শিরোনাম। ইত্তেফাক লিখেছে, রাশিয়ার মুদ্রা রুবলের নাটকীয় উত্থান, মন্দার পথে হাঁটছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, অতিমূল্যায়িত হচ্ছে ডলার, কালের কণ্ঠের খবর। বাংলাদেশ প্রতিদিন লিখেছে, পদ্মা সেতু উদ্বোধন হবে শুনলেই বিএনপির মুখ কালো হয়ে যায়, দাবি ওবায়দুল কাদেরের। ভারতের শিরোনাম, রিপোর্ট হাতে পেয়েই নাড্ডার কাছে বকা খেলেন সুকান্ত, উপভোগ দিলীপ ঘোষের, সংবাদ প্রতিদিন। করোনার মাঝেই নয়া আতঙ্ক মাঙ্কি পক্স, 10 দিনে 12 দেশে ছড়ালো ভাইরাস, সতর্ক করছে WHO। আজকাল
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো লিখেছে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আওয়ামী লীগের সাংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারক আজ রোববার এই আদেশ দেন। তার আগে হাজি সেলিম আদালতে আত্মসমর্পণ করেন। তিনি জামিনের আবেদন জানান। তার জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
তিনি কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি রোধে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ একাধিক বার নীতি সুদের হার বাড়িয়েছে, এতে অর্থনীতির গতি ক্রমে মন্থর হচ্ছে বলে অর্থনীতিবিদরা পূর্বাভাস দিলেও শক্তিশালী হচ্ছে ডলার। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত মার্চ থেকে ফেডারেল সুদের হার বাড়াতে শুরু করলে বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে আমেরিকান মুদ্রা, ফলে সংকটের এ সময়ে
নিরাপদ হিসেবে অনেকেই ডলার কেন্দ্রিক বিনিয়োগ বাড়াচ্ছেন। আন্তর্জাতিক মুদ্রা বিনিময়ে ডলারের দাম বেড়েই দুই দশকে সর্বোচ্চ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অন্য মুদ্রাগুলোর বিপরীতে ডলার শক্তিশালী হয় এটি আমেরিকান নাগরিকদের জন্য ভালো খবর, কিন্তু সুদের হার বাড়ায় ব্যবসা বাণিজ্যে যে নেতিবাচক প্রভাব পড়ছে তাতে আমেরিকার অর্থনীতি মন্দায় পড়লে পরিস্থিতি দ্রুতই বদলে যাবে।
দৈনিক যুগান্তর লিখেছে, প্রকল্প নেওয়ার আগে ভালোভাবে জেনে বুঝে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলাদেশের এক এক এলাকার বৈশিষ্ট্য এক এক রকম, সে অনুযায়ী উন্নয়ন পরিকল্পনা সাজাতে হবে। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন। সরকারের শতবর্ষী মহাপরিকল্পনা বাংলাদেশ ডেল্টা প্ল্যান 2100 বাস্তবায়নে গঠিত ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের প্রথম সভা এটি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশটাকে চিন্তা হবে, জানতে হবে, বাংলাদেশের কিন্তু এক এক এলাকা এক এক রকম, এটাও মাথায় রাখতে হবে, সেটা মাথায় রেখেই আপনাদের কাজ করতে হবে।
অর্থনীতির খবর, রাশিয়ার মুদ্রা রুবলের নাটকীয় উত্থান, এটি পরিবেশিত হয়েছে ইত্তেফাকে। বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রুবল যে অবস্থায় ছিল এখন তার চেয়েও শক্তিশালী হয়েছে। পশ্চিমা দেশগুলোর প্রবল নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে রাশিয়ার মুদ্রা রুবল বেশ নাটকীয়ভাবে শক্তি ফিরে পেয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা ও অর্থনীতি বিষয়ক বিশ্বখ্যাত সংবাদ মাধ্যম ব্লুমবার্গ বলেছে, রুবল গত পাঁচ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে। ইউক্রেনে আক্রমণ শুরু করার পরপরই ইউরোপ এবং আমেরিকা মিলে রাশিয়ার উপর নানা ধরনের অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়েছিল। এর ফলে রুবলের মান বেশ দ্রুত নিচের দিকে পড়তে থাকে। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছিল, অনেকে ভেবেছিল রাশিয়ার মুদ্রা রুবল হয়তো দ্রুত মূল্যহীন হয়ে যাবে। সংকট সামাল দিতে টানা দুই সপ্তাহ মস্কো শেয়ার বাজার বন্ধ রাখা হয়েছিল, কারণ শেয়ার বাজার খুললেই রুবলের দাম নিচের দিকে নামত। কিন্তু মার্চ মাসের শেষের দিক থেকে রুবল আবারও ঘুরে দাঁড়াতে শুরু করে।
দৈনিক মানব জমিন পত্রিকায় এসেছে, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকে নির্বিঘ্ন করতে সরকারের পরিকল্পনা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সফররত পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্যদের প্রতি মার্কিন প্রশাসন এবং দেশটির নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রায় অভিন্ন জিজ্ঞাসা ছিল। জবাবে সরকার দলীয় সংসদ সদস্যরা যুক্তরাষ্ট্রকে বলেছেন, বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করবে সরকার, তাছাড়া নির্বাচনটি অবশ্যই সুষ্ঠু এবং নির্বিঘ্ন হবে, এতে কারো কোনো সন্দেহ সংশয় থাকা উচিত নয়। নির্বাচন নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর উদ্বেগ নাকচ করে বলা হয়, এতে ক্ষমতাসীন দল বা জোটের কোনো ধরনের প্রভাব খাটানোর চিন্তা নেই, বরং ভোটাররা যে রায় দেবে তা ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ মাথা পেতে নেবে।
পদ্মা সেতু উদ্বোধন হবে, এ কথা শুনলেই বিএনপির মুখ কালো হয়ে যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী লীগের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই পদ হারায়নি বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আছে বলেই বাংলাদেশ আজও ভালো আছে।
শ্রোতা বন্ধুরা, এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, করোনা অতিমারির মাঝেই বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে মাঙ্কিপক্স। যদিও ভারতে এখনও পর্যন্ত এই ভাইরাস ঢুকতে পারেনি, কিন্তু ক্রমে ইউরোপ এবং আমেরিকায় মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে, যা ঘিরে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিসংখ্যান বলছে, গত ৭ মে লন্ডনে প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছিল। সে ব্যক্তি নাইজেরিয়ায় গিয়েছিলেন বলে জানা গিয়েছে। সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। গত ১৩ মে থেকে এখন পর্যন্ত বিশ্বের ১২টি দেশে ছড়িয়ে পড়েছে মাঙ্কিপক্স ভাইরাস। আক্রান্তের সংখ্যা বেড়ে ৯২ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, এখনই সতর্ক না হলে আফ্রিকা থেকে ইউরোপ এবং আমেরিকায় ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির সংখ্যা আরও বাড়বে।
সংবাদ প্রতিদিনের একটি খবরের শিরোনাম রিপোর্ট হাতে পেয়েই নাড্ডার কাছে বকা খেলেন সুকান্ত। খবরটিতে লেখা হয়েছে সাংগঠনিক বৈঠক প্রতিনিধি চার, সেখানেও গোষ্ঠী কোন্দল প্রকট, তাও আবার কেন্দ্রের হেভিওয়েট নেতাদের সামনে। চোখ এড়ালো না জেপি নাড্ডা বিএল সন্তোষদের। অমিতাভ চক্রবর্তী ও সুকান্ত মজুমদারদের রিপোর্ট হাতে নিয়ে চোষে লাল নাড্ডা ও সন্তোষরা। আগামী মাসে রাজ্যে আসবেন জানিয়ে দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। আর বৈঠক শেষ হলেও জয়পুরে বসে পরিস্থিতির উপর নজর রাখলেন সুকান্ত। বিরোধী লবির নেতা দিলীপ ঘোষ কেন্দ্রীয় নেতৃত্বের ধমক উপভোগ করলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাজস্থানে কংগ্রেসের উদয়পুরের পর বিজেপির জাতীয় কমিটির বৈঠক জয়পুরে, মনগড়া কোনো রিপোর্ট নয়। জেলা ঘুরে নিচুতলার নেতৃত্বের সঙ্গে কথা বলে তবেই রিপোর্ট তৈরি করার নির্দেশ দেয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। নির্দেশ পেয়েই তড়িঘড়ি জেলা সফরে যান অমিতাভ চক্রবর্তীরা, রিপোর্টও তৈরি করেন। কিন্তু সুকান্ত অমিতাভর রিপোর্টে নাড্ডা সন্তোষরা অসন্তুষ্ট বলে সূত্রের খবর।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গতি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে সুখের নিয়র।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড় থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালার শুভেচ্ছা। এ ধারাবাহিকের ১৭তম পর্ব উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পরিবার একটি জীবন্ত সত্তার মতো, যদি এটি বাইরের উৎপীড়ন ও হুমকি থেকে নিরাপদ থাকে এবং বাইরের নানা প্রভাবক পরিবারের কার্যকারিতাকে নড়বড়ে করার চেষ্টা না চালায়, তাহলে পরিবার পুনর্গঠন করাও কঠিন কোনো কাজ নয়। পরিবারের মধ্যে রয়েছে নানা সংকট ও পরিবর্তনকে গঠনমূলক পন্থায় মোকাবেলার নানা উপাদান ও মাধ্যম, ফলে পরিবার নিজেই এর সদস্যদের সহায়তা দেওয়ার, নিয়ন্ত্রণ করার ও সুপথ দেখানোর ক্ষমতা রাখে। এসব কাজ করা আসলে পরিবারেরই দায়িত্ব। পরিবার যখন এসব দায়িত্ব পালনে সক্ষম হয়, তখন তা হয়ে পড়ে কার্যকর শক্তি লাভের অনুপ্রেরণার উৎস। এমন পরিবারের সদস্যরা তখন হয় প্রফুল্ল অনুধাবন ক্ষমতার অধিকারী, পরিশ্রমী ও আদর্শবাদী। সামাজিক ক্ষেত্রেও তারা হন সমাজ দরদী, সামাজিক সংহতিকামী, সামাজিক নিরাপত্তার উন্নয়নকারী এবং নতুন প্রজন্মের চাহিদাগুলোকেও তারা সুব্যবস্থার আওতায় আনেন। একটি আদর্শ পরিবার রাজনৈতিক অঙ্গনেও প্রভাব রাখে, সক্রিয় প্রজন্ম গড়ে তুলে পরিবার রাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থাকেও শক্তিশালী করে।
পরিবারগুলো অর্থনৈতিক ক্ষেত্রেও নানা সংস্কার সাধন করে সমাজের অর্থনৈতিক শক্তিমত্তা বাড়াতে সক্ষম, যেমন উৎপাদনের সংস্কৃতি ও পণ্য ব্যবহারের সংস্কৃতি, শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করা ইত্যাদি। নারী ও পুরুষের অবস্থার আলোকে পরিবার আলোচ্য এই সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। জীবনযাপনের রীতি ও পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্ক পরিবারের দুই প্রধান ভিত্তি। এ যেন পাখির দুই ডানার মতো, খুব বেশি আবদ্ধ রাখা হলে পাখি মারা যায় এবং খুব মুক্ত রাখা হলে পাখি উড়ে যায়। তাই জীবনকে সুখী করতে ও অর্থপূর্ণ জীবন অব্যাহত রাখতে পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা ও যথাযথ নীতি এবং আচরণ বজায় রাখার উপর গুরুত্ব দিতে হবে।
এবারে আমরা যথারীতি ইরানি পরিবারগুলো সম্পর্কে কিছু কথা বলবো। ইরানিদের পারিবারিক রীতি বা বিশ্বাস অনুযায়ী বরের বয়স কনের চেয়ে বেশি হওয়া উচিত, তবে তাদের বয়সের ব্যবধান 3-5 বছরের বেশি হওয়া উচিত নয়। পরিবারকে টিকিয়ে রাখার জন্যই বয়সের এই ব্যবধান থাকা জরুরি। ইরানি পরিবারে নববিবাহিত দম্পতির জন্য পৃথক বাসস্থান একটি গুরুত্বপূর্ণ বিষয়। বর একটি বাড়ি কেনার জন্য সচেষ্ট হন, আর্থিক সঙ্গতি সবার সমান থাকে না, অনেক সময় কিস্তিতে বাড়ি কেনার প্রচলন দেখা যায় নতুন জামাইয়ের পক্ষ হতে। অবশ্য যতক্ষণ পর্যন্ত বাড়ি কেনা না হচ্ছে ততক্ষণ নতুন পরিবার বরের পিতার বাড়িতেই থাকেন। প্রাচীন যুগ থেকেই ইরানি পরিবারগুলোর সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, একতা ও সহমর্মিতার বন্ধন এত শক্তিশালী যে তা নবদম্পতির পারস্পরিক ভালোবাসা, ভবিষ্যৎ সুখের ধারাই ও নতুন পরিবারের স্থায়িত্বের পথে কোনো ব্যাঘাত ঘটায় না। ইরানিরা যখন জরাত্রষ্ট ছিল তখনও তাদের ধর্মগ্রন্থে নবদম্পতিদের সৎ কাজে প্রতিযোগী হতে পরামর্শ দেওয়া হতো।
ইরানি সংস্কৃতির আলোকে দাম্পত্য জীবনকে সুখময় করার অনেক চালিকা শক্তি রয়েছে। এসবের মধ্যে রয়েছে উন্নত আচরণ, সহৃদয় মনোভাব, সংসারের সঠিক পরিচালনা, আধ্যাত্মিক মূল্যবোধ মেনে চলা ইত্যাদি। দাম্পত্য জীবনে সুখের জন্য আচার আচরণের ক্ষেত্রে নম্রতা, দায়িত্বশীলতা, পারস্পরিক কৃতজ্ঞতা, পরস্পরের গোপনীয়তা রক্ষা, সততা ও ধৈর্য ইত্যাদি গুণ বেশ জরুরি। সঠিক ব্যবস্থাপনা ও উত্তম ব্যবহার সংসারকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সমাজকে সজীব, সচল বা প্রাণবন্ত রাখার জন্য এ দুটি বিষয় জরুরি। উইল ডুরান্টের ভাষায় সংসারকে আধুনিক জীবনের যান্ত্রিকতা ও কৃত্রিমতা থেকে রক্ষা করতে হবে। তার মতে এই ক্ষেত্রটি কুটিল রাজনীতি বা শিল্পের ময়দান নয়, এখানে দরকার পরিবারের সদস্যদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবিকতা ও সহমর্মিতা।
পরিবারের ছায়ায় স্বামী ও স্ত্রীর ভালোবাসা বা গভীর অনুরাগ গভীরতর হওয়া উচিত। পারস্পরিক দয়া ও প্রেম অনুভূতি যখন ক্রমেই গাঢ় হতে থাকবে তখন সেটাই হয়ে পড়ে সংসারের সব কর্মপ্রচেষ্টার সবচেয়ে ভালো প্রেরণা। এমনকি অগভীর বা কেবল মৌখিক ভালোবাসাও মানুষকে করে তোলে উদ্যমী ও আশাবাদী। স্বামী স্ত্রীর পারস্পরিক সদাচরণ, ইসলামের কাঙ্ক্ষিত জীবনাচার তথা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম প্রধান মাধ্যম, যা পারিবারিক বন্ধনকে করে শক্তিশালী। ইরানি পরিবারে স্বামী ও স্ত্রী এ বিষয়ে সচেতন থেকে পারস্পরিক অধিকারকে মান্য করার ও দায়িত্বশীল হওয়ার চেষ্টা করেন। ভরণ পোষণের দায়িত্ব পালন ছাড়াও স্ত্রীকে মানসিকভাবে খুশি রাখা স্বামীর দায়িত্ব। অন্যদিকে স্ত্রীকেও নির্ধারিত সাংসারিক দায়িত্ব পালনের পাশাপাশি স্বামীকে মানসিক দিক থেকেও প্রফুল্ল রাখার জন্য সক্রিয় হতে হবে।
আধুনিক যুগের জীবনযাত্রা, সাংস্কৃতিক পরিবর্তন ও প্রযুক্তিগত পরিবর্তনের ধাক্কা ইরানি পরিবারগুলোকেও স্পর্শ করেছে, ফলে পারিবারিক বন্ধন অনেক ক্ষেত্রেই চ্যালেঞ্জের শিকার হচ্ছে। ভোগবাদী জীবনধারা অর্থনৈতিক সংকটকে যখন প্রকট করে তোলে তখন অনেকেই হাল ছেড়ে দিয়ে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিচ্ছেন। আবার অনেকেই এইসব সমস্যাকে কাটিয়ে উঠতে নানা কৌশল ও কর্মপন্থা উদ্ভাবন করছেন। অনেকেই আধুনিক জীবনরীতির সঙ্গে কিছুটা আপোষ ও কিছুটা প্রতিরোধ, এই দুয়ের সমন্বয়ের মাধ্যমে ইসলামী ও ইরানি সাংস্কৃতিক ধারাকে যতটা সম্ভব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ধরে রাখার চেষ্টা করছেন। বয়স্ক বা মুরব্বী শ্রেণীর অনেকেই অর্থনৈতিক সংকটের শিকার নবদম্পতিকে আর্থিক সহায়তা দিয়ে নিজ পরিবারের সন্তানদের উপর কার্যকর প্রভাব অব্যাহত রাখছেন।
পবিত্র কোরআনে অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশকে নিষিদ্ধ করা হয়েছে, তাই নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশের জন্য অনুমতি নেওয়া ও ঘরের অধিবাসীকে সালাম দেওয়া জরুরি। সালামের এই বিধান ঘরের সীমানাকে পবিত্র হিসেবে তুলে ধরে। সালাম পারস্পরিক সম্পর্ককে করে সুস্থ, উষ্ণ ও হৃদয়তাপূর্ণ এবং এটি খোদাই নির্দেশ হিসেবে আল্লাহকেও স্মরণ করিয়ে দেয়। পরিবারগুলো সুস্থ ও নিরাপদ হলে সমাজও হবে সুস্থ ও নিরাপদ। কাউকে সালাম করার অর্থ এটাও তুলে ধরা যে আপনি আমার দিকে থেকে নিরাপদ এবং আমি পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও হৃদয়তার নীতিতে বিশ্বাসী। তো শ্রোতা ভাই বোনেরা, সবার সুখী জীবন কামনা করে ও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী আসরে, সে আসরেও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
এবার সংক্ষিপ্ত সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও সিআইএর প্রধান উইলিয়াম বার্নেসের রাশিয়ায় প্রবেশের উপর স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে মস্কো। ইউক্রেন সংকটকে কেন্দ্র করে বিশ্বের দুই প্রধান সামরিক শক্তির মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নিল রাশিয়া। নজিরবিহীন নিষেধাজ্ঞার মধ্যেও ইরান ব্যাপক অগ্রগতি অর্জন করেছে, জানালেন আইআরজিসির প্রধান কমান্ডার জেনারেল সালামি। ইসরায়েলের অস্তিত্ব নিয়ে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনেটের উদ্বেগ প্রকাশ, ধারণা হচ্ছে দ্রুত ইসরায়েল ধ্বংস হতে পারে বলে জানাল ইরান। বাংলাদেশে মাঙ্কি পক্সের জীবাণু প্রবেশ ঠেকাতে সব আন্তর্জাতিক বিমান, নৌ, স্থলবন্দরে বিশেষ সতর্কতা জারি, আতঙ্কিত না হওয়ার পরামর্শ। এবং ভারতের জ্ঞান বাপী মসজিদে শিবলিঙ্গ নেই, নির্বাচনকে ঘিরে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে বললেন উত্তরপ্রদেশের প্রখ্যাত মুসলিম এমপি। শ্রোতা বন্ধুরা, ভালো সুস্থ থাকুন, খুদা হাফেজ।